এলিয়াহ নম্বর ১৩
৪৬।
আগের প্রবন্ধে আমরা ১৬৯৮ থেকে ১৮৫৪ পর্যন্ত ইতিহাসের সঙ্গে এলিয়াকে মিলিয়ে দেখছিলাম, যখন উইলিয়াম মিলারকে প্রথম স্বর্গদূতের বার্তা ঘোষণা করার জন্য উত্থিত করা হয়, তখন এলিয়া প্রতীকীভাবে সেই ইতিহাসে প্রবেশ করেন। সারেপ্তার বিধবা এক বিশ্বস্ত মণ্ডলীকে প্রতিনিধিত্ব করে, যা দুটি লাঠি অর্থাৎ দুটি জাতিকে একত্র করছে, যারা ২২ অক্টোবর ১৮৫৪ খ্রিস্টি জাতিতে পরিণত হবে।
আর তাদেরকে বল, প্রভু ঈশ্বর এইরূপ বলেন, দেখ, আমি ইসরায়েলের সন্তানদেরকে সেই সব জাতির মধ্যে থেকে যেখানে তারা গিয়েছে তুলে নেব এবং তাদের চারদিক থেকে একত্র করব এবং তাদেরকে তাদের নিজ দেশে নিয়ে আসব, আর আমি তাদেরকে ইসরায়েলের পর্বতমালার দেশে এক জাতি করব এবং তাদের সকলের উপর এক রাজা রাজত্ব করবে এবং তারা আর দুই জাতি থাকবে না, আর কখনোই দুই রাজ্যে বিভক্ত থাকবে না। তারা আর তাদের মূর্তিগুলোর দ্বারা বা তাদের জঘন্য বিষয়গুলোর দ্বারা বা তাদের কোনো অপরাধের দ্বারা নিজেদের অপবিত্র করবে না, বরং যে যে বাসস্থানে তারা পাপ করেছে সেখান থেকে আমি তাদের উদ্ধার করব এবং তাদের শুদ্ধ করব। তখন তারা হবে আমার প্রজা এবং আমি হব তাদের ঈশ্বর, আর আমার দাস দাউদ তাদের উপর রাজা হবে এবং তাদের সবার এক রাখাল থাকবে। তারা আমার বিধির মধ্যে চলবে এবং আমার বিধি নিয়ম মানবে ও তা পালন করবে, আর তারা সেই দেশে বাস করবে যা আমি আমার দাস যাকবকে দিয়েছি, যেখানে তোমাদের পিতৃগণ বাস করতেন, এবং তারা সেখানে বাস করবে, তারা নিজে, তাদের সন্তানরা এবং তাদের সন্তানের সন্তানরা চিরকাল, এবং আমার দাস দাউদ তাদের রাজপুত্র হবে চিরকাল। আরও আমি তাদের সাথে শান্তির চুক্তি করব, এটি তাদের সাথে এক শাশ্বত চুক্তি হবে, এবং আমি তাদের স্থাপন করব, তাদের বৃদ্ধি করব এবং আমার পবিত্র স্থান তাদের মধ্যে চিরকাল স্থাপন করব। আমার তাঁবুও তাদের সঙ্গে থাকবে, হ্যাঁ, আমি তাদের ঈশ্বর হব এবং তারা হবে আমার প্রজা। আর জাতিরা জানবে যে আমি প্রভু ইসরায়েলকে পবিত্র করি যখন আমার পবিত্র স্থান তাদের মধ্যে চিরকাল থাকবে। ইজেকিয়েল ৩৬:১০-১২৮।
ইজেকিয়েল এমন কয়েকটি আশীর্বাদের কথা উল্লেখ করেছেন যা দুটি দণ্ডকে অর্থাৎ দুই জাতিকে, যারা এক জাতিতে পরিণত হয়, প্রতিশ্রুত করা হয়েছে। আমরা শুরু করব ওই আশীর্বাদগুলোর মধ্যে চারটি বিবেচনা করে, যেগুলোকে সিস্টার হোয়াইট চারটি আগমন হিসেবে চিহ্নিত করেছেন, যেগুলো সবই একই সময়ে ২২ অক্টোবর ১৮৫৪-এ পরিপূর্ণ হয়েছিল।
পবিত্র স্থান শুদ্ধিকরণের জন্য আমাদের মহাযাজক হিসেবে খ্রিস্টের পরম পবিত্র স্থানে আগমন, যা দানিয়েল ৮:১৪-তে তুলে ধরা হয়েছে। দানিয়েল ৭:৩ উপস্থাপিত প্রাচীন দিনের জনের কাছে মনুষ্যপুত্রের আগমন এবং মালাখী কর্তৃক ভবিষ্যৎবাণীকৃত তার মন্দিরে প্রভুর আগমন, এসবই একই ঘটনার বর্ণনা, এবং এই ঘটনাটি আরও প্রতিকায়িত হয়েছে মথি ২৫-এ খ্রিস্ট কর্তৃক বর্ণিত ১০ কুমারীর দৃষ্টান্তে বিবাহে বরের আগমনের দ্বারা। মহাসংঘর্ষ ৪২-এ
সিস্টার হোয়াইট যে প্রথম আগমনের কথা উল্লেখ করেন তা হল পবিত্র স্থানের শুদ্ধিকরণের জন্য মহাযাজকের আগমন, যা ২৩০০ বছরের শেষে ঘটার কথা ছিল। সেই পদটি দানিয়েল ৮:১৩ পদের প্রশ্নের উত্তর দেয়, যেখানে জিজ্ঞাসা করা হয়েছে দৈনিক বলির বিষয়ে এবং উজাড়তার অপরাধ বিষয়ে কতকাল পর্যন্ত এই দর্শন থাকবে, যাতে পবিত্র স্থান ও সেনাদল উভয়কেই পদদলিত করা হয়। ১৪ পদে বলা হয়েছে যে পবিত্র স্থানের শুদ্ধিকরণ ২৩০০ বছরের শেষে শুরু হবে। ইজেকিয়েল বলেন যে ঈশ্বর ইসরায়েলের সন্তানদেরকে যেসব অন্য জাতিদের মধ্যে তারা গিয়েছে সেখান থেকে নিয়ে আসবেন এবং চারিদিক থেকে তাদের সমবেত করবেন, এবং যে জাতি সমবেত হবে তারা আর নিজেদের অপবিত্র করবে না, কারণ ঈশ্বর তাদের শুদ্ধ করবেন। তখন তারা হবে আমার প্রজা আর আমি হব তাদের ঈশ্বর।
২২ অক্টোবর ১৮৪৪-এ সিস্টার হোয়াইট যে দ্বিতীয় আগমনের কথা উল্লেখ করেছিলেন তা দানিয়েল গ্রন্থের সপ্তম অধ্যায়ের ৩০ পদের পরিপূর্তি ছিল, যেখানে বলা হয়েছে যে মানবপুত্র রাজ্য গ্রহণ করার জন্য প্রাচীন দিনের জনের কাছে আসবেন। ইজেকিয়েল বলেন যে ঈশ্বর ইসরায়েলের পর্বতসমূহের দেশে তাদেরকে এক জাতি করবেন এবং এক রাজা তাদের সকলের উপর রাজা হবে। ইজেকিয়েল খ্রিস্টকে দাউদ নাম দিয়ে রাজা হিসেবে উপস্থাপন করেন, যখন তিনি বলেন দাউদ আমার দাস তাদের উপর রাজা হবে,
তিনি আরও জানান, খ্রিস্ট অর্থাৎ দাউদ তাদের এক রাখাল হবেন এবং তার দাউদ তাদের চিরকাল রাজপুত্র হবেন। সংজ্ঞা অনুসারে একজন রাজার রাজার উপাধি দরকার এবং শাসন করার জন্য একটি অধিক ক্ষেত্র ও তার রাজ্যের প্রজাদের দরকার। যদি কোনো প্রজা না থাকে তবে কোনো রাজ্যও থাকবে না।
আমি রাত্রির দর্শনে দেখলাম, আর দেখ, আকাশের মেঘসহ মানবপুত্রের সদৃশ একজন এলেন এবং সদাপ্রাচীনের কাছে পৌঁছালেন। তাকে তার সামনে কাছে আনা হল, আর তাকে দেওয়া হল কর্তৃত্ব, মহিমা ও রাজ্য, যাতে সমস্ত জনগণ, জাতিসমূহ ও ভাষাসমূহ তাকে সেবা করে। তার কর্তৃত্ব চিরন্তন কর্তৃত্ব, যা কখনো লুপ্ত হবে না, আর তার রাজ্য এমন এক রাজ্য যা কখনো ধ্বংস হবে না। দানিয়েল 7:13-14।
সিস্টার হোয়াইট যে তৃতীয় আগমন চিহ্নিত করেছিলেন তা ছিল সেই সময় যখন খ্রিস্ট চুক্তির দূত হিসেবে হঠাৎ তার মন্দিরে এলেন লেবির পুত্রদের শুদ্ধ করতে। ইজেকিয়েল বলেন যে খ্রিস্ট তাদের শুদ্ধ করবেন, তখন তারা হবে আমার প্রজা এবং আমি হবে তাদের ঈশ্বর, এবং যে উপরন্তু তিনি তাদের সঙ্গে শান্তির একটি চুক্তি করবেন যা একটি চিরস্থায়ী চুক্তি হবে। চুক্তিটি সম্পন্ন হবে যখন ঈশ্বর তার পবিত্র স্থান তাদের মধ্যস্থলে স্থাপন করবেন, এবং যে অন্য জাতিরা জানবে যে আমি প্রভু ইসরায়েলকে পবিত্র করি যখন আমার পবিত্র স্থান তাদের মধ্যস্থলে থাকবে।
দেখ, আমি আমার দূত পাঠাব এবং সে আমার সামনে পথ প্রস্তুত করবে, আর তোমরা যাকে খোঁজো সেই প্রভু হঠাৎ তার মন্দিরে আসবেন, অর্থাৎ সেই চুক্তির দূত যার মধ্যে তোমরা আনন্দ পাও। দেখ, তিনি আসবেন, বলেন সেনাবাহিনীর সদাপ্রভু, কিন্তু তার আগমনের দিন কে সহ্য করতে পারবে, এবং তিনি যখন প্রকাশ হবেন তখন কে দাঁড়াতে পারবে? কারণ তিনি পরিশোধকের আগুনের মতো এবং ধোপার সাবানের মতো, তিনি রূপা শোধনকারী ও পরিশুদ্ধকারী রূপে বসবেন, তিনি লেবির সন্তানদের পরিশুদ্ধ করবেন এবং সোনা ও রূপার মতো তাদের শোধন করবেন, যাতে তারা ধার্মিকতায় প্রভুর কাছে নিবেদন আনতে পারে। তখন যিহুদা ও জিরুসালেমের নিবেদন প্রভুর কাছে প্রীতিকর হবে, যেমন প্রাচীন দিনে এবং যেমন পূর্ববর্তী বছরগুলোতে। মালাখি 3:8-4।
1798 থেকে 98 চলবর্ষ সালের ইতিহাসে উইলিয়াম মিলার দ্বারা প্রতিনিধিত্ব করা এলিয়াহি ছিলেন খ্রিস্টের জন্য পথ প্রস্তুতকারী চুক্তির দূত। যখন খ্রিস্ট হঠাৎ তার মন্দিরে এলেন, তিনি পরিশোধকের আগুনের মতো লেবীয়দের পুত্রদের পরিশুদ্ধ করলেন। 1844 সালের 22 অক্টোবর যে অন্য আগমনটি পূর্ণ হয়েছিল তা ছিল বরের আগমন। দুইবার ইজেকিয়েল উল্লেখ করেন যে দুইটি কাঠি থেকে একত্র করা জাতি হবে ঈশ্বরের জনগণ এবং তিনি তাদের ঈশ্বর হবেন। এটি বিবাহের মাধ্যমে সম্পন্ন হয়েছিল। 1844 সালের 22 অক্টোবর যে চারটি ভাববাণী পূর্ণ হয়েছিল যার কথা সিস্টার হোয়াইট উল্লেখ করেন, সেগুলো সবই ইজেকিয়েলের দুইটি কাঠির সাক্ষ্যে চিহ্নিত হয়।
ইলিয়া সেই দূতের প্রতিনিধিত্ব করেন যিনি চুক্তির দূতের জন্য পথ প্রস্তুত করেন। খ্রিস্ট তার প্রথম আগমনের জন্য পথ প্রস্তুতকারী সেই দূত হিসেবে বাপ্তিস্মদাতা জোহনকে চিহ্নিত করেছিলেন। সিস্টার হোয়াইট উইলিয়াম মিলারকে এলিয়া হিসেবে চিহ্নিত করেছিলেন এবং মিলার খ্রিস্টের মহাযাজক, মনুষ্যপুত্র, চুক্তির দূত ও বর রূপে আগমনের জন্য পথ প্রস্তুত করেছিলেন।
3.5 বছর পর এলিয়া সারেপ্তা থেকে এলেন, যেখানে তিনি এক বিধবা ও তার ছেলের সঙ্গে ছিলেন, এবং আহাবকে আদেশ দিলেন যেন সে সমগ্র ইসরায়েলকে কার্মেলে ডেকে আনে। ইজেকিয়েল বলেন অন্য জাতিরা জানবে যে ঈশ্বরই ঈশ্বর যখন তিনি তার পবিত্র স্থান স্থাপন করবেন সেই জাতির মাঝখানে, যে জাতি দুটি দণ্ড থেকে একত্রিত হয়েছিল। কার্মেল পর্বতে এলিয়া ইসরায়েলকে বললেন তারা যেন বেছে নেয় ঈশ্বরই ঈশ্বর নাকি বাল ঈশ্বর, তবে তিনি প্রশ্নটিকে এমন প্রেক্ষিতে তুলেছিলেন যে কেবল কে সত্য ঈশ্বর তাই নয়, কে সত্য নবী তাও।
এলিয়া সমস্ত লোকের কাছে এসে বললেন, তোমরা আর কতদিন দুই মতের মধ্যে দোদুল্যমান থাকবে? যদি প্রভুই ঈশ্বর হন তবে তাকে অনুসরণ কর, কিন্তু যদি বাল হয় তবে তাকে অনুসরণ কর। কিন্তু লোকেরা তাকে একটি কথাও উত্তর দিল না। তারপর এলিয়া লোকদের বললেন, আমি একাই প্রভুর নবী হিসেবে অবশিষ্ট আছি, কিন্তু বালের নবীরা 450 জন। 1 রাজাবলী 18:20-22।
আহাব সহ সমগ্র ইসরায়েল জানল যে এলিয়ার ঈশ্বরই ঈশ্বর, যখন স্বর্গ থেকে আগুন নেমে এসে এলিয়ার উৎসর্গ ভস্ম করে দিল। কার্মেল পর্বতে আগুনের অবতরণ সেই সময়কে চিহ্নিত করেছিল যখন ঈশ্বর দুটি কাঠির সমন্বয়ে গঠিত জাতির মাঝখানে তার পবিত্র স্থান স্থাপন করেছিলেন। কার্মেল পর্বতে আগুনের অলৌকিক ঘটনাটি প্রমাণ করেছিল যে ঈশ্বরই ঈশ্বর, আর বাল ছিল এক মিথ্যা দেবতা।
সারেপ্তায় সংঘটিত সেই আশ্চর্য ঘটনায়, যখন এলিয়াহ বিধবার মৃত পুত্রের ওপর তিনবার নিজেকে প্রসারিত করেছিলেন, তাতে ওই বিধবা নিশ্চিত হয়েছিলেন যে এলিয়াহ ঈশ্বরের মানুষ, আর কার্মেলের অলৌকিক ঘটনাও একই কথা প্রমাণ করেছিল। কার্মেলের আগুন কেবল যে ঈশ্বরই ঈশ্বর তা প্রমাণ করেনি, বরং এটি দেখিয়েছিল যে এলিয়া ছিলেন ঈশ্বরের সত্য নবী, বালের নবী ও উপবনের নবীদের সম্পূর্ণ বিপরীতে। ১৮৪০ থেকে ১৮৪৪ সালের ইতিহাসে মিলার ও মিলারাইটরা সত্য নবী হিসাবে প্রতিপন্ন হয়েছিলেন, পথভ্রষ্ট প্রোটেস্ট্যান্টবাদের মিথ্যা নবীদের বিপরীতে, যারা সেই ইতিহাসেই প্রকাশ করেছিল যে তারা ইজেবেলের কন্যারা।
কার্মেলে ইলিয়াহর ঘটনা সত্য প্রোটেস্ট্যান্ট শিং চিহ্নিত করার কাজকে প্রতিনিধিত্ব করে, কারণ বাইবেলের ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্য প্রকাশিত বাক্য ত্রয়োদশ অধ্যায়ের পৃথিবী জন্তু, প্রোটেস্ট্যান্টবাদ ও প্রজাতন্ত্রবাদকে প্রতিনিধিত্বকারী দুটি শিং আছে, এবং তার শাসন ১৭৮৮ সালে সদ্য শুরু হয়েছিল। ১৭৮৮ সালে ইজেবেলের শাসনের সাড়ে তিন বছরের শেষে ইলিয়া সারেফাত থেকে এসেছিলেন। কোন গির্জাটি পৃথিবী জন্তুর ওপর প্রোটেস্ট্যান্টবাদের শিং ছিল তা স্পষ্টভাবে নির্ধারণ করতে।
সারেপ্তার বিধবা থায়াতিরার ইতিহাস থেকে বিবাহের দিকে যাত্রা করছিলেন, যেখানে তার বিধবাবস্থা অপসারিত হওয়ার কথা ছিল। তার পুনরুত্থিত পুত্র প্রতিনিধিত্ব করে তাদের, যাদের ইজেবেল খরার তিন বছর ছয় মাসের সময় হত্যা করেছিল। তিনি আগুন জ্বালানোর জন্য যে দুটি কাঠি কুড়োচ্ছিলেন তা ছিল আক্ষরিক ইসরায়েলের দুটি গৃহ, যেগুলোকে এক জাতি হিসেবে একত্র করা হওয়ার কথা ছিল, এবং সেই জাতি ছিল আত্মিক ইসরায়েল। বিধবা ওই দুটি কাঠি ব্যবহার করে আগুন জ্বালাতে যাচ্ছিলেন, যা ঘটেছিল কার্মেলে এবং ২২ অক্টোবর ১৮৯৪, যখন চুক্তির দূত একটি পরিশোধকের আগুন দিয়ে লেবির পুত্রদের পরিশুদ্ধ করেছিলেন।
আগুন হল ঈশ্বরের আত্মা ঢেলে দেওয়ার প্রতীক, যা ঘটেছিল কার্মেলে এবং মিডনাইট ক্রাইয়ে, যা ২২ অক্টোবর ১৮৫৪ দুম্পঠনের শিখরে উপনীত হয়েছিল।
যখন পেন্টেকোস্টের দিন উপস্থিত হল, তারা সবাই একচিত্ত হয়ে এক জায়গায় ছিলেন। হঠাৎ স্বর্গ থেকে প্রচণ্ড বেগে বয়ে চলা ঝোড়ো হাওয়ার মতো একটি শব্দ এলো, এবং সেই শব্দটি তারা যেখানে বসেছিলেন সেই সমগ্র ঘরটি পূর্ণ করল, আর তাদের কাছে অগ্নির মতো বিভক্ত জিহ্বাগুলি দেখা দিল, এবং সেগুলি প্রত্যেকের ওপর গিয়ে বসল, আর তারা সবাই পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন, এবং আত্মা যেমন তাদের বলবার ক্ষমতা দিলেন, তেমনি তারা অন্যান্য ভাষায় কথা বলতে শুরু করলেন। প্রেরিতদের কার্য ২:১-৪।
আত্মার বর্ষণ একটি বার্তার ঘোষণাকে প্রতিকায়িত করে, এবং বিধবা আগুন জ্বালাতে যাচ্ছিলেন যাতে তিনি খাওয়ার জন্য কিছু খাবার প্রস্তুত করতে পারেন, যা একটি বার্তা।
আর আমি স্বর্গদূতের কাছে গিয়ে তাকে বললাম, আমাকে সেই ছোট পুস্তকটি দিন। তিনি আমাকে বললেন, এটি নাও এবং খেয়ে ফেল, এটি তোমার উদরকে তিক্ত করবে, কিন্তু তোমার মুখে তা হবে মধুর মতো মিষ্টি। আর আমি স্বর্গদূতের হাত থেকে সেই ছোট পুস্তকটি নিয়ে তা খেয়ে ফেললাম, এবং তা আমার মুখে মধুর মতো মিষ্টি ছিল। আমি তা খেতেই আমার উদর তিক্ত হয়ে উঠল। প্রকাশিত বাক্য ১০:৯-১০।
আহাব ইজেবেলকে তৎক্ষণাৎ যে বার্তাটি ঘোষণা করেছিলেন তা ছিল এই যে এলিয়াহের ঈশ্বরই সত্য ঈশ্বর, কারণ আহাব সদ্যই প্রত্যক্ষ করেছিলেন যে এলিয়াহের ঈশ্বর অগ্নি দ্বারা উত্তর দিয়েছিলেন। ১৮৪৪ সালের ২২ অক্টোবর যে বার্তাটি তৎক্ষণাৎ উন্মোচিত হয়েছিল তা ছিল তৃতীয় স্বর্গদূতের বার্তা। উভয় ক্ষেত্রেই আহাবের প্রেরিত বার্তা হোক বা তৃতীয় স্বর্গদূতের বার্তা, তা ইজেবেলকে প্রচণ্ড ক্রুদ্ধ করে তোলে।
কিন্তু পূর্বদেশ ও উত্তর দেশ থেকে আসা সংবাদ তাকে উদ্বিগ্ন করবে, তাই সে মহাক্রোধে বের হবে ধ্বংস করতে এবং বহুজনকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করতে। ১১:৯৪।
দানিয়েলের পূর্ব ও উত্তর থেকে আসা সংবাদ সেই বার্তাকে নির্দেশ করে, যা উত্তরের রাজা, যিনি জেজেবেলকে ক্রোধান্বিত করে, এবং তিনি পৃথিবীর ইতিহাসের চূড়ান্ত নিপীড়নের সূচনা করেন। সেই বার্তাটি আহাবের জেজেবেলকে পাঠানো বার্তায় এবং ১৮৪৪ সালে বিচার শুরু হওয়ার সময় তৃতীয় স্বর্গদূতের বার্তার আগমনে প্রতিফলিত হয়েছিল।
আহাব ইজেবেলকে এলিয়াহ যা কিছু করেছিলেন সবই জানালেন,
এবং তিনি কীভাবে তরবারি দিয়ে সমস্ত ভাববাদীদের হত্যা করেছিলেন তাও। তখন ইজেবেল এলিয়াহের কাছে এক দূত পাঠিয়ে বলল, দেবতারা যেন আমার সঙ্গে তেমনই করেন, বরং আরও বেশি করেন, যদি আমি আগামীকাল এই সময়ের মধ্যে তোমার প্রাণ তাদের একজনের প্রাণের মতো না করি। এক রাজাবলি ১৯:১
এলিয়া একটি প্রতীক হিসেবে ৩৩৮ থেকে ৭৯৯ পর্যন্তের মরুভূমির সময়কাল দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। তারপর ৭৯৯ সালে এলিয়া ইতিহাসে উইলিয়াম মিলার রূপে আবির্ভূত হন। ১৮৮৪ সালে এলিয়া স্বর্গ থেকে মধ্যরাতের আহ্বানের আগুন নামিয়ে আনছেন। এরপর ১৮৮৩ সালে এলিয়া ও তার বার্তা প্রত্যাখ্যাত হয়েছিল। তার বার্তা ছিল মুসার সাত গুণের বার্তা, যা ইজেকিয়েলের দুই লাঠির বার্তাতেও প্রতিনিধিত্ব করা হয়েছে। তাদের বিচ্ছুরণের সমাপ্তিতে ওই দুই লাঠির একত্র হওয়াই ছিল সারেপ্তার বিধবার বার্তা, এবং তিনি খাবার প্রস্তুত করার আগেই সেই দুটি লাঠি জোগাড় করেছিলেন।
জেমস ও এলেন হোয়াইটের মতে, মিলারাইট অ্যাডভেন্টিজম ১৮৮৬ সালে লাউদিকিয়ান অ্যাডভেন্টিজমে পরিণত হয়, এবং পরবর্তীতে ১৮৬৩ সালে যখন তারা মুসার সেভেন টাইমস সম্পর্কে এলিয়ার বার্তাকে প্রত্যাখ্যান করে, তখন তারা ১৮৮৬ সালে ঈশ্বর যে সেভেন টাইমসের জ্ঞান বৃদ্ধি প্রকাশ করতে চেয়েছিলেন হাইরাম এডসনের অসমাপ্ত ৮টি প্রবন্ধের মাধ্যমে, তা বোঝার যুক্তিগত সক্ষমতাটি অপসারিত করে। যুক্তির বলে তারা বাধ্য হল সেই ভিত্তিগত সত্যসমূহের কাঠামো ভাঙতে শুরু করতে, যেগুলো সমবেত করতে দেবদূতরা উইলিয়াম মিলারকে প্রেরণা দিয়েছিলেন। মিলার যে প্রথম পাথরটি আবিষ্কার করেছিলেন সেটিই ছিল সেই ভিত্তিপ্রস্তর যার ওপর লাউদিকিয়ান অ্যাডভেন্টিজম তার সমগ্র ইতিহাস জুড়ে হোঁচট খাবে। সত্যের সেই প্রথম পাথরটির প্রত্যাখ্যানই লাউদিকিয়ার অন্ধত্ব সৃষ্টি করেছে। এটি আরোগ্যযোগ্য এক উপসর্গ, কিন্তু তা নিরাময়ের প্রচেষ্টা খুবই বিরল।
১৮৪৪ সালের ২৪ অক্টোবর যে মন্দির শুদ্ধির কাজ শুরু হয়েছিল, তা দানিয়েল অট এই দুষ্ণীর কমপত্তিকিমোম সঙ্গে পদদলিত হওয়া সেনাবাহিনীর শুদ্ধিকরণকে অন্তর্ভুক্ত করেছিল। সেনাবাহিনীকে বোঝানো হয়েছিল সেই দুটি কাঠি দ্বারা যা সারেপ্তের বিধবা আগুনের জন্য জোগাড় করেছিলেন। সেই দুটি কাঠি ছিল প্রাচীন বাস্তব ইসরায়েলের দুই গৃহ, বাস্তব এফ্রোইম ও জিহুদার একটি আধ্যাত্মিক জাতিতে একত্রিত হওয়ার এবং বিচারের সূচনায় চুক্তির দূতের দ্বারা পরিশুদ্ধ হওয়ার কথা ছিল। সেই দুই জাতিই ছিল সেই সেনাবাহিনী যাকে পদদলিত করা হয়েছিল।
ইজেকিয়েলের প্রতিশ্রুতি ছিল যে ঈশ্বর অজাতিদের মধ্যে যেখানেই তারা গিয়েছে সেখান থেকে ইসরায়েলের সন্তানদের তুলে নেবেন এবং তাদের সমবেত করবেন এবং তাদের নিজ দেশে নিয়ে আসবেন। আক্ষরিক ইসরায়েলের ভূমি ছিল গৌরবময় ভূমি অথবা প্রতিশ্রুত ভূমি অথবা জিহুদা। ১৭১৮ সালে আধ্যাত্মিক গৌরবময় ভূমি ছিল প্রকাশিত বাক্য ত্রয়োদশ অধ্যায়ের দুই শিংওয়ালা পৃথিবীর পশুর দেশ।
যেদিন আমি তাদের প্রতি আমার হাত তুলেছিলাম, তাদেরকে মিশর দেশ থেকে বের করে তাদের জন্য আমি যে দেশ দেখে রেখেছিলাম যেখানে দুধ ও মধু প্রবাহিত হয় যা সমস্ত দেশের গৌরব, সেখানে আনার জন্য। তবুও আমি মরুস্থানে তাদের প্রতি আমার হাত তুলেছিলাম যে আমি তাদেরকে সেই দেশে প্রবেশ করাব না যে দেশ আমি তাদেরকে দিয়েছিলাম যেখানে দুধ ও মধু প্রবাহিত হয় যা সমস্ত দেশের গৌরব। ইজেকিয়েল ২০:১৫।
ইসরায়েলের দুই আক্ষরিক গৃহ সেই দেশে বাস করত যে দেশ ছিল সমস্ত দেশের গৌরব, যে দেশ দুধ ও মধুতে প্রবাহিত ছিল। যখন ইসরায়েলের দুই আক্ষরিক গৃহ আত্মিক ইসরায়েল হিসেবে একত্রিত হল, তাদের প্রতিশ্রুতি দেওয়া হল যে তাদের নিজস্ব দেশে স্থাপন করা হবে। আত্মিক মহিমান্বিত দেশ হল সেই স্থান যেখানে পৃথিবীর পশুর শাসনকালে শুরুর দিকে মিলারাইটদের আন্দোলন এবং শেষের দিকে ১৪৪,০০০ আন্দোলন অবস্থিত থাকে। যে আন্দোলন ১৪৪,০০০কে প্রতিনিধিত্ব করে তা কেবল পৃথিবীর পশুর দেশেই উত্থাপিত হতে পারে। অন্য কোনো দেশ থেকে তৃতীয় স্বর্গদূতের আন্দোলন বলে যে কোনো দাবিই নকল, কারণ আলফা ও ওমেগা সর্বদা শুরু দিয়ে শেষকে চিত্রিত করেন।
ঈশ্বরের অতুলনীয় করুণা ও আশীর্বাদ আমাদের জাতির ওপর বর্ষিত হয়েছে। এটি স্বাধীনতার দেশ হয়ে এসেছে এবং সমগ্র পৃথিবীর গৌরব হয়ে এসেছে, কিন্তু ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানানোর বদলে, ঈশ্বর ও তার বিধানকে সম্মান করার বদলে আমেরিকার নামধারী খ্রিস্টানরা অহংকার, লোভ এবং স্বয়ংসম্পূর্ণতার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছে। সময় এসেছে যখন বিচার পথে ঘাটে পদদলিত হচ্ছে, ন্যায় প্রবেশ করতে পারে না এবং যে মন্দ থেকে সরে আসে সে নিজেকেই শিকার বানায়। কিন্তু প্রভুর বাহু সংক্ষিপ্ত নয় যে তিনি উদ্ধার করতে পারেন না, এবং তার কর্ণ ভারী নয় যে তিনি শুনতে পারেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ বিশেষ অনুগ্রহ ভাজন ছিল, কিন্তু যখন তারা ধর্মীয় স্বাধীনতাকে সীমাবদ্ধ করবে, প্রোটেস্ট্যান্ট ধর্ম ত্যাগ করবে এবং পোপতন্ত্রকে প্রশ্রয় দেবে, তখন তাদের অপরাধের পাত্র পূর্ণ হবে এবং জাতীয় ধর্মত্যাগ স্বর্গের পুস্তকসমূহে নিবন্ধিত হবে। এই ধর্মত্যাগের পরিণাম হবে জাতীয় ধ্বংস। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 2 মে 1893।
দানিয়েল গ্রন্থের অষ্টম অধ্যায়ের ত্রয়োদশ ও চতুর্দশ পদে পবিত্র স্থান ও সেনাদল উভয়কেই পদদলিত করার কথা চিহ্নিত করা হয়েছে। সেনাদল বলতে প্রকৃত ইসরায়েলের দুই গৃহকেই বোঝানো হয়েছে। অন্ধকার যুগের 1260 বছর ধরে জিরুসালেম পদদলিত হয়েছিল।
আর আমাকে লাঠির মতো একটি বেত দেওয়া হল এবং স্বর্গদূত দাঁড়িয়ে বললেন, উঠো এবং ঈশ্বরের মন্দির, বেদী এবং সেখানে যারা উপাসনা করে তাদের পরিমাপ করো, কিন্তু মন্দিরের বাইরে যে আঙিনা আছে তা বাদ দাও এবং সেটির পরিমাপ করো না, কারণ তা অন্য জাতিদের হাতে দেওয়া হয়েছে এবং তারা পবিত্র নগরকে 42 মাস পায়ে মারাবে। প্রকাশিত বাক্য 11:12।
প্রকাশিত বাক্যের 11 অধ্যায়ে জোহনকে শুধু মন্দির নয়, বরং যারা তাতে উপাসনা করে তাদেরও মাপতে বলা হয়েছে। জোহনকে ভাববাণীমূলকভাবে 82 অক্টোবর 1894 এ স্থাপন করা হয়েছিল, যখন তাকে মন্দির এবং তাতে উপাসনাকারীদের মাপতে আদেশ দেওয়া হয়।
আর আমি স্বর্গদূতের হাত থেকে ছোট বইটি নিয়ে তা খেয়ে ফেললাম, আর তা আমার মুখে মধুর মতো মিষ্টি ছিল, কিন্তু আমি তা খেয়ে ফেলা মাত্রই আমার পেট তিক্ত হয়ে গেল। প্রকাশিত বাক্য 10:10।
প্রকাশিত বাক্যের 10ম অধ্যায়ের 10ম পদে জোহন 1844 সালের 22 অক্টোবরের তিক্ত হতাশাকে প্রতিকায়িত করেছিলেন এবং সঙ্গে সঙ্গে তাকে পবিত্র স্থান ও সেনাবাহিনী উভয়কেই পরিমাপ করতে বলা হয়েছিল। দানিয়েল 8 অধ্যায়ের 10 পদের প্রশ্নের বিষয় হল পবিত্র স্থান ও সেনাবাহিনী উভয়কে পদদলিত করা। জোহন আমাদের জানান যে অন্য জাতিরা পবিত্র নগরীকে 40 ও 2 মাস ধরে পদদলিত করবে। এই 42 মাস ছিল এলিয়ার 3.5 বছর। এটি ছিল 338 থেকে 1798 পর্যন্ত অন্ধকার যুগ। ভবিষ্যৎবাণীমূলকভাবে 1844 সালের 22 অক্টোবর দাঁড়িয়ে জোহনকে অঙ্গনটি বাদ দিতে এবং এটি পরিমাপ করো না, কারণ এটি অন্য জাতিদের দেওয়া হয়েছে এবং পবিত্র নগরী তারা 40 ও 2 মাস ধরে পদদলিত করবে, এ কথা বলা হয়েছিল।
যখন জোহনকে মন্দির এবং বেদী এবং যারা সেখানে উপাসনা করে তাদের পরিমাপ করতে বলা হয়েছিল, দানিয়েলের 8 অধ্যায়ের 3.10 পদের ভাষায় তাকে পবিত্র স্থান এবং বাহিনী পরিমাপ করতে বলা হয়েছিল। যদি জোহনকে 1260 বছর গণনা করতে না বলা হয়ে থাকে, তবে তাকে 1798 থেকে 1864 সালে তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে পর্যন্ত মাপতে বলা হয়েছিল। 1798 থেকে 1864 এটি মাপলে 46 বছর দাঁড়ায়। 46 বছরের শুরু ছিল 1798 সালে, যখন মশির 7 বার ইসরায়েলের উত্তরীয় গৃহের বিরুদ্ধে পূর্ণ হয়েছিল। 46 বছরের সমাপ্তি ছিল 1844 সালে, যখন মশির 7 বার ইসরায়েলের দক্ষিণীয় গৃহের বিরুদ্ধে পূর্ণ হয়েছিল। জোহনের পরিমাপ 46 বছরের সমান। 46 সংখ্যা মন্দিরকে প্রতিকায়িত করে। যিশু বলেছিলেন, এই মন্দির ধ্বংস কর আর 3 দিনের মধ্যে আমি এটিকে উঠিয়ে দেব। কিন্তু তর্কপ্রবণ ইহুদিরা তর্ক করল যে মন্দিরটি 46 বছরে নির্মিত হয়েছে।
যিশু উত্তর দিয়ে তাদের বললেন, এই মন্দিরটি ধ্বংস করো আর 3 দিনের মধ্যে আমি এটিকে আবার গড়ে তুলব। তখন ইহুদিরা বলল, এই মন্দিরটি নির্মাণে 46 বছর লেগেছে, তুমি কি 3 দিনের মধ্যে এটিকে আবার গড়ে তুলবে? কিন্তু তিনি তার দেহের মন্দিরের কথা বলেছিলেন। জোহন 2:19-2:20।
যিশু আদম পতনের পরে পতিত আদমের মাংসদেহ গ্রহণ করেছিলেন, তার সকল বংশগত অবক্ষয়সহ, যাতে আমরা যেমন তিনি জয় করেছিলেন তেমনই জয় করতে পারি, এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য। 2 সাক্ষ্যের ভিত্তিতে খ্রিস্টের দেহে 4000 বছরের পাপের বংশগত অবক্ষয় ছিল না, এ কথা শিক্ষা দেওয়া মানে বাবিলনের মত প্রচার করা, কারণ খ্রিস্ট সেই বংশগত দুর্বলতাগুলো গ্রহণ করেননি। এই শিক্ষা ক্যাথলিক ধর্মের একটি প্রধান মতবাদ।
আর যে প্রত্যেক আত্মা স্বীকার করে না যে যিশু খ্রিস্ট শরীরে এসেছেন, সে ঈশ্বরের পক্ষের নয়।
আর এটি সেই খ্রিস্টবিরোধীর আত্মা যার কথা তোমরা শুনেছ যে সে আসবে, আর এখনই তা জগতে আছে। এক যোহন চর চর দি।
কারণ অনেক প্রতারক জগতে বেরিয়েছে যারা স্বীকার করে না যে যীশু খ্রিস্ট দেহ ধারণ করে এসেছেন। এমন ব্যক্তি প্রতারক এবং খ্রিস্টবিরোধী। দুই যোহন এক লক সাত।
খ্রিস্টের দেহের মন্দিরই ছিল প্রত্যেক মানুষের দেহের মন্দির।
নির্জন মরুভূমিতে শয়তানের প্রলোভন সভ্য করার ক্ষেত্রে খ্রিস্ট ততটা অনুকূল অবস্থায় ছিলেন না যতটা ছিলেন আদম যখন তিনি এডেন উদ্যানে প্রলোভিত হয়েছিলেন। ঈশ্বরের পুত্র নিজেকে বিনীত করলেন এবং মানবজাতি এডেন থেকে এবং তাদের আদি পবিত্রতা ও সত্তার অবস্থা থেকে চার হাজার বছর ভ্রান্ত পথে ঘুরে বেড়ানোর পর তিনি মানব প্রকৃতি গ্রহণ করলেন। যুগের পর যুগ ধরে পাপ মানবজাতির উপর তার ভয়াবহ চিহ্ন এঁকে চলেছিল এবং শারীরিক, মানসিক ও নৈতিক অবক্ষয় সমগ্র মানব পরিবারে ব্যাপ্ত ছিল। এডেনে যখন আদম প্রলোভনকারীর আক্রমণের মুখোমুখি হয়েছিলেন তখন তিনি পাপকলুষহীন ছিলেন। তিনি ঈশ্বরের সম্মুখে তার পরিপূর্ণতার শক্তিতে অটল হয়ে দাঁড়িয়েছিলেন। তার সত্তার সকল অঙ্গপ্রত্যঙ্গ ও ক্ষমতাসমূহ সমানভাবে বিকশিত ছিল এবং সুসামঞ্জস্যপূর্ণ ভারসাম্যে ছিল। প্রলোভনের মরুভূমিতে খ্রিস্ট আদামের স্থানে দাঁড়িয়েছিলেন সেই পরীক্ষা সহ্য করার জন্য যে পরীক্ষা আদাম সহ্য করতে ব্যর্থ হয়েছিল। এখানেই খ্রিস্ট পাপীর পক্ষ হয়ে বিজয়ী হন। আদাম তার গৃহের আলোর প্রতি পিঠ ফিরিয়ে নেওয়ার চার হাজার বছর পরে ঈশ্বরের উপস্থিতি থেকে বিচ্ছিন্ন হয়ে মানব পরিবার প্রত্যেক উত্তর প্রজন্মে এদেনে আদামের অধিকারভুক্ত মূল পবিত্রতা, প্রজ্ঞা ও জ্ঞান থেকে ক্রমশ আরও দূরে সরে গেছে। মানুষকে সাহায্য করতে তিনি যখন পৃথিবীতে এলেন তখন যেমনভাবে মানবজাতির পাপ ও দুর্বলতাগুলি বিদ্যমান ছিল, খ্রিস্ট সেগুলিই বহন করলেন। মানবজাতির পক্ষ হয়ে পতিত মানুষের দুর্বলতাগুলি নিজের ওপর নিয়ে যে যে বিষয়ে মানুষ আক্রান্ত হবে সেই সব দিকেই শয়তানের প্রলোভনের মুখোমুখি হয়ে তাকে দাঁড়াতে হয়েছিল। নির্বাচিত বার্তাসমূহ খণ্ড এক পৃষ্ঠা ছপ্রিনী সুর 70 টোস্টয়েটে।
যোহনের দ্বিতীয় অধ্যায়ে খ্রিস্ট তার দেহকে মন্দির হিসেবে উল্লেখ করেছিলেন এবং তার দেহ মন্দির ছিল এমন এক মানব দেহ যাতে চার হাজার বছরের সঞ্চিত দুর্বলতার অবক্ষয় কাজ করছিল। খ্রিস্ট যে মানব মন্দিরের কথা বলেছেন তা ৪৬টি ক্রোমোজোম নিয়ে গঠিত। মোশি যখন ব্যবস্থা গ্রহণ ও মন্দির নির্মাণের নির্দেশ পেতে সিনাই পর্বতে উঠেছিলেন তিনি পাহাড়ে ৪৬ দিন ছিলেন। ইজেকিয়েল উল্লেখ করেন যে খ্রিস্ট তার মন্দিরকে দুটি লাঠির মধ্যস্থে স্থাপন করবেন, উত্তর রাজ্য ও দক্ষিণ রাজ্যের সাত সময়, যেটি মাপতে যোহনকে বলা হয়েছিল। তার সমাপ্তি থেকে শুরু হওয়া সময়কাল ছিল ৪৬ বছর এবং তা ৭৯৭ ও ১৮৪৪ সালের মধ্যবর্তী মধ্যস্থ সময়কে নির্দেশ করত। সেই ৪৬ বছরে যীশু আত্মিক মন্দিরটি স্থাপন করেছিলেন যা তিনি চুক্তির দূত হিসেবে এলে হঠাৎ শুদ্ধ করবেন। চুক্তির দূত হিসেবে তিনি তার লোকদের হৃদয়ে তার ব্যবস্থা লিখে দেবেন। সেই ব্যবস্থাকে দুটি ফলক দ্বারা প্রতিকায়িত করা হয়েছে, প্রথম ফলকে চারটি আজ্ঞা, দ্বিতীয় ফলকে ৬টি। একত্রে তা ৪৬ সংখ্যাকে প্রতিনিধিত্ব করে।
১৭৯৮ থেকে ১৮৪৮ পর্যন্ত আধ্যাত্মিক ইসরায়েলের সমাবেশ আধ্যাত্মিক ইসরায়েলের সমাবেশকেই প্রতিনিধিত্ব করে, কিন্তু এটি একটি মন্দিরের প্রতিষ্ঠাকেও প্রতিনিধিত্ব করে।
যার নিকটে তোমরা আসছ তিনি জীবন্ত পাথর, মানুষদের কাছে প্রত্যাখ্যাত কিন্তু ঈশ্বরের কাছে নির্বাচিত ও মূল্যবান। তোমরাও জীবন্ত পাথর সম আত্মিক গৃহ হিসেবে নির্মিত হচ্ছ পবিত্র যাজকত্ব হয়ে, যাতে যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য আত্মিক বলি অর্পণ করো।
অতএব শাস্ত্রে এ কথাও লেখা আছে, দেখ আমি সিয়োনে একটি প্রধান কোন পাথর স্থাপন করছি, মনোনীত, মূল্যবান, এবং যে তার ওপর বিশ্বাস করে সে লজ্জিত হবে না।
অতএব তোমাদের কাছে যারা বিশ্বাস কর তিনি মহামূল্য, কিন্তু যারা অবাধ্য, নির্মাতারা যে পাথরটিকে অগ্রাহ্য করেছিল সেইটি কোন শিলা হয়েছে, আর তিনি হোঁচটের পাথর এবং আপত্তির শিলা তাদের জন্য যারা বাক্যের প্রতি অবাধ্য হয়ে হোঁচট খায়, যার জন্য তাদেরও নিযুক্ত করা হয়েছিল।
কিন্তু তোমরা একটি নির্বাচিত বংশ, রাজকীয় যাজক সমাজ, একটি পবিত্র জাতি, এক বিশেষ লোক, যাতে তোমরা তার গুণাবলী ঘোষণা কর যিনি তোমাদের অন্ধকার থেকে ডেকে তার আশ্চর্য আলোতে এনেছেন। তোমরা আগে কোনো জাতি ছিলে না কিন্তু এখন ঈশ্বরের লোক, আগে করুণা পাওনি কিন্তু এখন করুণা পেয়েছ,
এক পিতর দু চার ইকতশ।
যে মন্দিরটি ১৭৯৮ থেকে ১৮৪৪ পর্যন্ত নির্মিত হয়েছিল সেটিতে এমন এক শ্রেণী অন্তর্ভুক্ত রয়েছে যাদেরকে অবাধ্যতার জন্য নিযুক্ত করা হয়েছিল। তাদের অবাধ্যতা প্রকাশ পেয়েছিল সাতবার কোন শিলা এবং যে পাথরটি নির্মাতারা অগ্রাহ্য করেছিলেন, যা আপত্তির শিলা ও হোচটের পাথর, এসবকে তারা প্রত্যাখ্যান করার মাধ্যমে।
যে শ্রেণীটি ঈশ্বরের দ্বারা নির্বাচিত ছিল তারা মানুষদের দ্বারা অগ্রাহ্য করা হয়েছিল, যে পাথরটিকে সেটিকে জীবন্ত পাথর হিসেবে এবং ঈশ্বরের দ্বারা নির্বাচিত এবং ছিল মূল্যবান এমন পাথর হিসেবে স্বীকার করেছিল। ঈশ্বরের দ্বারা নির্বাচিত নির্বাচিত প্রজন্মরা অতীতকালে কোনো জাতি ছিল না, কিন্তু ছিল পরে ঈশ্বরের জাতি হওয়ার কথা। যখন ঈশ্বর দুটি দণ্ড একত্র করলেন, তিনি তাদের জাতিদের মধ্য থেকে বের করে আনলেন। তিনি ১৮৮৩ থেকে ১৮৪৫ বছরের মধ্যে যখন দুই জাতিকে একত্র করে এক করেছিলেন, তখন তারা তার জাতি হওয়ার কথা ছিল।
একটাই ভিত্তি আছে, আর সেই ভিত্তি হলেন যীশু খ্রিস্ট। কিন্তু অবাধ্যরা যে ইতিহাসকে প্রত্যাখ্যান করেছিল, সেই ইতিহাসের ভিত্তি হিসেবে হোচটের পাথর ছিল মোশের সাতবার। ১৮৮৩ সালে সাতবার প্রত্যাখ্যাত হওয়া মানে ছিল যীশু খ্রিস্টকে প্রত্যাখ্যান করা।
অপকথার পদ, যা ইঙ্গিত দেয় যে ১৮৪৪ সালের ২২ অক্টোবর শুরু হওয়া পবিত্র স্থানের শুদ্ধিকরণ কেবলমাত্র ২৩০০ বছরের ভবিষ্যৎবাণীর পূর্ণতা ছিল, সেটি চিহ্নিত করে একটি শূন্য পবিত্র স্থানকে। উপাসকবিহীনন এক পবিত্র স্থান, নাগরিকবিহীনন এক রাজ্য, ঈশ্বর প্রেরণায় প্রদত্ত পবিত্র স্থানের কোনো উদ্দেশ্যই, ঈশ্বর স্বয়ং যেটিকে পবিত্র স্থানের উদ্দেশ্য বলেছেন তার চেয়ে অগ্রগণ্য নয়।
আর তারা আমার জন্য একটি পবিত্র স্থান নির্মাণ করুক, যাতে আমি তাদের মধ্যে বাস করতে পারি। যাত্রাপুস্তক ২৫:৯।
পবিত্র শাস্ত্রে ঈশ্বরের পবিত্র স্থান সর্বদা তার লোকদের সঙ্গেই যুক্ত, যাদেরকে বাহিনী বলা হয়েছে। ইজেকিয়েলের দুটি কাঠি, যেগুলোকে দুটি জাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলো এক জাতিতে পরিণত হওয়ার কথা ছিল এবং ঈশ্বরের পবিত্র স্থান তাদের মধ্যেই থাকবে। দানিয়েল ৮ ৩৩ পদের প্রশ্নটিকে এমনভাবে বিকৃত করা যাতে প্রশ্নে আসলে কি জিজ্ঞাসা করা হয়েছে তা আড়াল হয়, তা একই সঙ্গে ত্রয়োদশ পদের বিশেষ এক পবিত্র জনকে প্রত্যাখ্যান করারই সামিল, যাকে প্রশ্নটির উত্তর দিতে বলা হয়েছিল।
তখন আমি একজন পবিত্র জনকে কথা বলতে শুনলাম, আরেক পবিত্র জন সেই পবিত্র জনকে বললেন যিনি কথা বলছিলেন, প্রতিদিনের বলিদান ও উজাড় ঘটায় যে অপরাধ সম্পর্কে এই দর্শন কতদিন স্থায়ী হবে, যাতে পবিত্র স্থান ও বাহিনী উভয়ই পদদলিত হয়। তিনি আমাকে বললেন ২৩০০ দিন পর্যন্ত, তারপর পবিত্র স্থান শুদ্ধ করা হবে। দানিয়েল ৮:১৩-১৪।
যে স্বর্গীয় সত্তাকে প্রশ্নটি করা হয়েছিল তাকে দ্যাট সার্টেন সেইন্ট বলা হয়েছে, এবং এই অভিব্যক্তিটি হিব্রু শব্দ পালমনি থেকে অনুদিত, যার অর্থ অদ্ভুত গণনাকারী, রহস্যের গণনাকারী। উক্ত অংশটি, যা অ্যাডভেন্টিজমের কেন্দ্রীয় স্তম্ভ ও ভিত্তি, সেখানে খ্রিস্ট নিজেকে সেই অদ্ভুত গণনাকারী হিসেবে উপস্থাপন করেন। তিনি তা করেন ঠিক সেখানে যেখানে তিনি বাইবেলের দীর্ঘতম সময় ভবিষ্যৎবাণী এবং ২৩০০ দিনের সময় ভবিষ্যৎবাণীর মধ্যে সম্পর্ক চিহ্নিত করেন। দীর্ঘতম সময় ভবিষ্যৎবাণী হল মোশির শপথ, যা লেবীয় পুস্তক ২৬:৭। এটি সেই ভবিষ্যৎবাণী যা ইসরায়েলের উভয় গৃহের বিচ্ছিন্নতা ও দাসত্বকে চিহ্নিত করে, যাদেরকে ত্রয়োদশ পদে পদদলিত হতে থাকা হোস্ট হিসেবে শনাক্ত করা হয়েছে। অপরদিকে চতুর্দশ পদ পবিত্র স্থানকে পদদলিত করার ভবিষ্যৎবাণীকে নির্দেশ করে। উভয় ভবিষ্যৎবাণী ২২ অক্টোবর ১৮৪৪ পরিপূর্ণ হয়েছিল, জারেপ্তের বিধবা চুক্তির দূতের আগুন জ্বালানোর জন্য দুটি কাঠি কুড়িয়ে নেওয়ার পর।
যখন অ্যাডভেন্ট বাদ ভবিষ্যৎবাণীমূলক সময়ের একেবারে প্রথম সত্যটিকে, যা বুঝতে স্বর্গদূতেরা উইলিয়াম মিলারকে পথ দেখিয়েছিলেন, প্রত্যাখ্যান করল, তখন তারা নিজেদের অন্ধ করে ফেলল। ১৮৫৬ সালে হিরাম এডসনের ৮টি প্রবন্ধের মাধ্যমে পালমনি ৭ গুণের আলো বাড়াতে চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে কোনো ফল হল না। তারা লাউদিকিয়ার উদ্দেশ্যে বার্তাটি প্রত্যাখ্যান করল এবং লাউদিকিয়ার ৫টি মন্ধ প্রকাশ রূপকে গ্রহণ করল, ফলে তারা নিজেদেরকে ৫ জন মূর্খ কুমারী হিসেবে চিহ্নিত করল।
ঈশাইয়া ৭:৬৫ বছর, যার শুরুতে খ্রিস্টপূর্ব ৪৪, ২২৩ এবং ৭৭৭ সালকে শনাক্ত করা হয়েছে,
তার পুনরাবৃত্তি ঘটেছিল খ্রিস্টাব্দ 474-800 এবং 1863-র সমাপ্ত ইতিহাসে। সেই সমাপ্ত ইতিহাসটি ইজিকিয়েল অধ্যায় 37 এ দুটি লাঠিকে একত্র করার দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে এবং সারেপ্তার বিধবা নতুন নিয়মের গ্রিক ভাষায় তাকে এভাবেই ডাকা হয় হল সেই ইতিহাস যখন ঈশ্বর বাইবেলের ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্যের সময় আধ্যাত্মিক জিহুদায় মহিমান্বিত দেশ আধ্যাত্মিক ইসরায়েলের সঙ্গে এক চুক্তিগত সম্পর্ক স্থাপন করেন। সেই ইতিহাস যা 65 বছরের ভবিষ্যৎবাণীর সমাপ্তি, একই সঙ্গে প্রকাশিত বাক্য 13 অধ্যায়ের ভূমির জন্তুর সূচনাকেও প্রতিনিধিত্ব করে। বাইবেলের ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্যের সূচনায় দুটি লাঠির সংযুক্তি ওই ষষ্ঠ রাজ্যের সমাপ্তিকে চিত্রিত করে। সেই ইতিহাসের মধ্যে প্রোটেস্টান্টবাদের শিং এবং প্রজাতন্ত্রীবাদের শিংয়ের এক সমান্তরাল ইতিহাস রয়েছে।
ভবিষ্যৎবাণীমূলকভাবে শক্তি, শিং, জাতি, রাজ্য, রাজা বা মাথা এই সবই ব্যবহৃত প্রেক্ষাপট অনুযায়ী পরস্পর বিনিময় প্রতীক। এই সব প্রতীক একই সঙ্গে সেই দুটি লাঠির দিকেও ইঙ্গিত করে যেগুলিকে এজেকিয়েল দুইটি জাতি হিসেবে চিহ্নিত করেছেন। পৃথিবীজন্তুর ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসের সূচনায় প্রোটেস্ট্যান্ট শিং এক জাতি অথবা এক শিং হিসেবে একত্রিত হয়েছিল। সেই একই ইতিহাসের অন্তিমে রিপাবলিকান শিং ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদের শিংয়ের সঙ্গে মিলিত হয়ে এক জাতি গঠন করবে। সেই জাতি প্রকাশিত বাক্যের 13 অধ্যায়ের সমুদ্র জন্তুর একটি প্রতিমূর্তি হবে। যুক্তিগতভাবে যদি আমরা 7 সময়ের অভিশাপের সাক্ষ্য, যা আক্ষরিক ইসরায়েলের 2 গৃহের বিরুদ্ধে কার্যকর করা হয়েছিল, স্বীকার না করি, তবে 1844 সালে কিভাবে প্রাচীন আক্ষরিক ইসরায়েলের সেই 2 গৃহ আধ্যাত্মিক ইসরায়েলের জাতিতে পরিণত হয়েছিল তা আমরা নিশ্চয়ই দেখতে পারব না। যদি আমরা সেই ইতিহাসটি দেখতে না পারি, তবে যুক্তরাষ্ট্রের সূচনাকালের সেই ইতিহাস কিভাবে শেষকালের ইতিহাসকে চিহ্নিত করে, অর্থাৎ যখন রিপাবলিকান শিং শুরুতে প্রোটেস্ট্যান্ট শিংয়ের মাধ্যমে উদাহরণস্বরূপ দেখানো সমাবেশ ও মিলনের প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করবে, সে বিষয়ে আমরা একেবারেই কিছুই বুঝব না।
আমরা পরবর্তী প্রবন্ধে এই সত্যগুলো বিবেচনা করতে থাকব।